কখন দেখবেন?
দেখা যাবে, তখন উঠতে পারবেন, নড়তে পারবেন না?
তো পারবোই না, আমি তো পারবো না।
মহাপ্রভু পরিকর নিকটে ভীমের ওখানে প্রবেশই করতে পারবেন না ভীম?
দেখি করে,
এখন একটু শ্বাস নিয়ে নেন, তারপরে পরে
ঠিকই আছে। তোমার কিছু লাভ নেই,
একটু শ্বাস নেন। হাসপাতাল থেকে বেরিয়েছেন,
নিজে তো বারবারই যাচ্ছেন হাসপাতাল, আমি তো বেরিয়ে এসেছি।
চার্য সম্বন্ধে বলা হয় পচাশ বছর, ষাট বছর কি একশো বছর বড় হতে পারে।
আর দেখুন তাহলে তার প্রকট কাল দেড়শো বছর। সকলের বেলায় বলা হয় তিনি বিবাহ করেননি, ব্রহ্মচারী ছিলেন। দীপ গোস্বামী বলা হলো, অনুপম গোস্বামী যাদের বলা হলো, এদের বলা গৃহস্থ ছিলেন কি ব্রহ্মচারী ছিলেন কোনো স্টেটমেন্ট নেই। বিবাহ করেনি, এটা কি অগৌরবের কথা?
বিবাহ করলে তাহলে কোথাও না কোথাও কোন রূপে এইসব বিচার নিয়ে তারা বেশি মাথা ঘামাইতো না মনে হয়। রূপসনাতনের বিবাহ হয়েছে কিনা, ওই তো কথা। ওই বৃহৎ বৈষ্ণব তোষিনীতে লিখতে পারতেন, বৈষ্ণব তোষিনীতে
সেটাও বছরের বড় ছিল এটা আমারও পাঁচ
দশ বছর হতে পারে আর দুটাই ভাই বলা হচ্ছে প্রায় সমবয়স্ক থোড়ো একটু অল্প বয়স
আর এগুলো সেই বিজন হয়ে
হ্যাঁ
লীলা করেছেন অত বুড়ো হয়ে কখনো
হতে পারে না
সবই সম্ভব নির্বাচন হয়েও তিনি তার বার্ধক্য সেখানে তার প্রকাশ করতে পারেন কৃষ্ণ
আমি তো পার নাই হয়ে হমে স্যার
যাত্রী লোক না
যাবো আমরা নৃসিংহপল্লী সে উপবাসে তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়া হবে না অনেকে আপত্তি করছে তা আমি বলছি যে যদি দ্বাদশী দিনে একাদশী দিনে যেরকম চাপাহাটি তোমরা যাই আমরা চাপাহাটি গিয়ে আর পরের দিন নাহি নৃসিংহপল্লীতে গেলে হয় কোনো অসুবিধা আছে ক্রমভঙ্গ প্রণাম করে দিয়ে যাব যেরকম হয়তো আমরা হ্যাঁ ওই গোজামি কিছু দিয়া হবে না তো নৃসিংহদেবের কাছে উৎসব টুসব হয় এই গুলি সব বন্ধ হয়ে যায়
আর গো কোথা থাকে নন্দগাঁও থেকে কৃষ্ণ গোষ্ঠে নিয়ে গোচারণ জন্য
যায়
এইটা হচ্ছে ঘোষপল্লী
ঘোষপল্লী
নন্দপল্লী নন্দগাঁও
আর
এইখান থেকে কৃষ্ণ গোচারণীতে এইখান থেকে বেড়ে তো এই জন্য সুরভি মানে গো আর গোদ্রুম কুঞ্জ মানে গো থেকে গোদ্রুম গোপ গোপী গোয়ালা গাভী গোবৎস
গোবর্ধন
গোবর্ধন ইত্যাদি যেখানে থাকেন ওর নাম হচ্ছে যাবার দিনেতে ঘরবার ছাড়বেন দিনে ঘর ছাড়বেন সন্ন্যাস নেবেন সেই দিন বাড়ি থেকে বেরিয়ে শ্রীধরঙ্গন ইত্যাদি হয়ে ঘুরে এই স্থানেতে এসে গোয়ালাদের সঙ্গে মিলেমিশে তাহাদের প্রদত্ত মাখন পিছানা আর দুধ ইত্যাদি সব এইখান থেকে পান আর সকলের সঙ্গে কোলে কোলে মিলে নিয়ে আর তারপরে বাড়িতে গেলেন সন্ধ্যা আর শ্রীধর নিয়ে আসলো খোলা কি
লাউ
লাউ মহাপ্রভু বললেন যে সে এখন কি করা যায় তখন মহাপ্রভু বললেন যে সে এই শ্রীধরের দেবা লাউ খেয়েই যেতে হবে এই জন্য মাকে বললেন যে সে তুমি রান্না করো লক লকি লাউ
দুধ লক লকি
এখন দুধ লক লকি করলেন আর মহাপ্রভু সেইটি ভোগ দিয়ে তারপরে গ্রহণ করেন আর তারপরে সেই রাত্রেতে নিদয়া হয়ে পার হয়ে চলে গেলেন অত্যন্ত পবিত্র যদি এখানে নন্দগাঁও হয় তাহলে টের কদম্ব এখানে হবে বুঝেছ
বর্ষণের পাশাপাশি হবে
আর এখানে হয় তাহলে এখানে হবে পাশেতে ওই উদ্ধব কেয়ারি গোপীর গোপীরা কৃষ্ণ বিরহেতে ওইখানেতে ছিল উদ্ধব ওইখানে গিয়েছেন
উদ্ধব কুণ্ডে
উদ্ধব কুণ্ড নয়
उद्धव कियारी नंदगामे थे कृष्ण चले जावा पर गोपीराव ओखने छिल एई सब स्थाने एई संगे भावगुली जड़ित आछे ललिता कुंड आछे चरण पहाड़ी आछे बृंदा देवीर स्थान आछे जोग माया एखने थाकें जा नंद गावे होई छिल सब एखने ते आछे नंदगामे जा आछे एखने ताई आछे কেসে তপস্যা করেছে গাভি এখানে করেছে ইন্দ্র সব এখানে এসেছে আরম্ভ করে এই চক্র তনাখ্যা দ্বীপ তীর কদম্ব আপনন্দ গাঁও বুধাও প্যারি
ললিতা কুণ্ড
নিয়ার বাই
ভক্তি বিনোদ ঠাকুর মেড হিজ ভজন কুটি
Full past times.
Past times, Lila Shakti.
And Vindali
Mudhur. And he prepares everything from childhood to last. But Vrinda only Seva Kunja.
Only Seva.
Meeting of Radhika and Krishna.
And Purnamasi. Ah,
yes, sir.
Samasta Prakar Lila.
Bada Padma Srayatra. নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর সত্যি স্বরূপায় রূপানুগবরায়তে আমরা সুখের খবর গাইব
সুখের খবর
গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় সদভক্তায় নমো
আমি মাত্র দু একটি কথা বলি এখানকার ধাম মাহাত্ম্য শ্রীপাদ পর্যটক মহারাজ সংক্ষেপেতে বর্ণন করবেন আমরা যেখানেতে এসেছি এই স্থান হচ্ছে সুরভি
কুঞ্জ
গোদ্রুম কুঞ্জ সুরভি কুঞ্জ অথবা গোদ্রুম এইটি এইখানে অশ্বত্থ বৃক্ষ একটা ছিল ওইখানেতে সুরভি তপস্যা করে দিয়ে ইন্দ্রের অপরাধ মার্জন করবার চেষ্টা করেছিলেন মার্কণ্ডে ঋষি এইখানেতে তিনি ঘোর তপস্যা করেছিলেন এবং তিনি চারিদিকেতে প্রলয় কালেতে ঘুরে 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 কোথাও আশ্রয় না পেয়ে এইখানে আশ্রয় পেয়ে গৌরচন্দ্রের আরাধনা করে তিনি দর্শন পেয়েছিলেন এবং ভাব কালেতে চৈতন্য মহাপ্রভু এখানেতে কৃষ্ণই রাধা ভাব কান্তি দ্বারা সুসজ্জিত হয়ে এখানেতে আসবেন এরও ইঙ্গিত তিনি দিলেন এই স্থানেতে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এখানেতে আসতেন আপনারা শ্রমণ করলেন এই স্থান হচ্ছে নন্দগাঁও নন্দগামেতে যে যে স্থানগুলি আছে এইখানে স্থান হিন্দিতে বল দে এই স্থান নন্দগাঁও হে চৈতন্য মহাপ্রভু যাব ইহা আতে তে তো নন্দগাঁও কি ভাবনা ইহা আতি থি নন্দগাঁওনের ভাবনা ওখানে উপস্থিত হতো এই জন্য এই স্থানের নাম হচ্ছে গোদ্রুম গো আগে গো মানে কি গো মানে গো গোপী গো গোবৎস গোধন গোবর্ধন সব কিছু এই জন্য সুরভি মানে গো সুরভি মানে কৃষ্ণের গরু কিন্তু গোলোক বৃন্দাবনের গরু নয় সুরভি হচ্ছেন তার থেকে নিম্নে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত একটি যে সুরভি ধাম আছে ওখানকার এ থেকে এই সুরভি অপেক্ষা ওই যে বৃন্দাবনের যে গো গাভী অত্যন্ত উন্নত কিন্তু এইখানে চৈতন্য মহাপ্রভু যখন আসতেন তখন তাহার ভাবনা হতো যে আমি নন্দগামেতে আছি। নিত্যানন্দ প্রভু বলদেব ভাবনাতে এখানে আসতেন আর বলতেন যে আমি গোপ, আর দুজনে এইখানে কীর্তন ইত্যাদি রঙ্গেতে প্রমত্ত থাকতেন। যদি এখানে নন্দগাঁও হয় তাহলে টের কদম্ব কোথায় থাকবে? এই স্থানেতে থাকবে, যাওয়াটে স্থানের নিকটে থাকবে। আর এইখানে উদ্ধব ক্যারি থাকবে, যেখানে গোপীগণের বিরহেতে উন্মত্ত হয়ে রয়েছেন, আর সেখানে ভ্রমরূপেতে কৃষ্ণ ওখানে গিয়েছেন, উদ্ধব দূত রূপেতে গিয়েছেন, আর সেই সমস্তগুলি পরস্পর যে কথা বলতে এই নন্দগ্রামের পাশেতে, এইখানে পাশেতে চরণ পাহাড়ি, এইখানে যোগমায়া দেবীর স্থান, বৃন্দা দেবীর স্থান, বহু কথা সব কৃষ্ণ গুপ্ত বৃন্দাবন। এইটা ব্রজমন্ডল যে এখানে গুপ্ত নটি বনেতে ওই দ্বাদশটি বনি এখানে প্রকটিত আছে এই নবধামেতে। এই জন্য আপনারা কম সৌভাগ্যমান মনে করবেন না যে এই স্থানেতে আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর দেখলেন যে এই ধামকে আমি আশ্রয় করে বিশেষ করে যেখানে গোদ্রুম কুঞ্জ, সুরভি কুঞ্জ, ওইখানে স্বানন্দ সুখন্দ কুঞ্জ তিনি ভাবনা করে দিয়ে এইখানে দিন রাত তিনি ভজন করতেন। পাশেতে প্রভুপাদের এখানে হরিনাম দীক্ষা, এইখানে দীক্ষা তার হয়েছে, গৌরকিশোর দাস বাবাজ মহারাজ আসতেন। এই জন্য এই স্থান সাধারণ নয়। এই সম্বন্ধে যে সমস্তগুলি শাস্ত্রে ছিল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, পর্যটক মহারাজ ধাম পরিক্রমা থেকে আপনাদেরকে পাঠ করে শোনাবেন সংক্ষেপেতে। আমাদের বহু বহু দূর স্থানে যেতে হবে, অনেক বিলম্ব না হয়ে যায়। তবে এক কথাটি আপনাদেরকে একটা স্মরণ করিয়ে দিই, আমরা বহু সমস্ত যাত্রী, তার মধ্যে দেখি যে সে কতগুলি ব্রহ্মচারীরও কতগুলি যাত্রীরও এই আসলো এখানে। তারপরে আমরা যখনই ভক্তি বিনোদ ঠাকুর পার হবো তখনই বাস ধরবে, খবরদারি এরকম করবো না। যেখানে ভক্তি বিনোদ ঠাকুর, শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌর নিত্যানন্দ প্রভু, যেখানে জীব গোস্বামী, যেখানে আমাদের শ্যামানন্দ প্রভু, নরোত্তম ঠাকুর, আশ্রম ইত্যাদি হেঁটে হেঁটে পরিক্রমা করেছেন, আমরা এমন ভাবতে 100 বছরের জরঠ বৃদ্ধ হয়ে যাই নাই যে আমরা অতটুকু হাঁটতে পারবো না। যারা হাঁটতে পারবেন না তাদের কথা পৃথক, কিন্তু যুবা যুবতী ইত্যাদি যারা আছেন, প্রৌঢ় আছেন, যারা যারা 80 বছর পার করেন নাই, তাদের কাছে আমার নম্র নিবেদন, তারা বাসেতে চলে যাবেন, ইস্কনের আপনারা ঈশাগুলি গ্রহণ করবেন না, ওরা বাসে বাসে পরিক্রমা করবে, আমরা বাসেতে পরিক্রমা করবার জন্য আসি নাই। এই জন্য আপনারা এই বিষয়তে সাবধান থাকবেন। ব্রহ্মচারীদেরকে আমি দেখবো যদি, তাহলে কিছু উপায় করতে হবে আমাদের। এই জন্য ব্রহ্মচারীর আগে লাফায় চলে বাসেতে ট্রাকেতে, তাদের কাছে সকলের কাছে মানে ঠাকুরের পিছনে পিছনে সকলেই থাকবেন। আর ঠাকুরের পিছনে ব্রহ্মচারীরা কীর্তন করতে চলবেন, একটি পার্টি আমাদের পিছনে থাকে ওরা কীর্তন করবেন, মাঝখানে সমস্ত লোক নিজে নিজে দলেতে হরি বল হরি বল, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচারিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, এই সব কীর্তন করতে চলবেন। না তালিতে বাজিয়ে তালি না হয় এমনই মুখেতে করতে চলবেন, ওখানে সকলে মেয়েরাও করবে পুরুষ। তবে একটি কথা, মেয়েরা আমাদের যে যেরকম হাতে পূর্বে থেকে আমরা করে আসছি পরিক্রমা ইত্যাদি গুরু মহারাজের সময় থেকে, মেয়েরা প্রণাম করবে ঠাকুরকে, পালকিও না পরেতে দেখে প্রণাম করবে, কিন্তু তার মধ্যে এসে ব্রহ্মচারী লেগেছে তার সঙ্গে আবার কাঁধাতে কাঁধা দিয়ে নিয়ে টানা টানি করতে, এরকম করবেন না। এই সবগুলি সাবধান থাকবেন, মর্যাদা শৃঙ্খলা আমাদের প্রথমে রাখতে হবে। এই জন্য এইসব জন্য আমি সাবধান করে দিচ্ছি, যাতে এইসবগুলি না হয়, সুষ্ঠু ভাবে হরিনাম কীর্তন করতে করতে আপনার চলবেন। আপনার এরপরে আপনার শ্রবণ করুন, ব্রহ্মচারীদের যারা পালকির সঙ্গে না থাকবেন আর যারা ওই ট্রাকে আর বাসে চড়বেন, তারপর আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, আমি বলে দিচ্ছি। এই জন্য আপনারা সব সাবধান হয়ে সব পালকির সঙ্গে হরিনাম কীর্তন করতে করতে পালকি নিয়ে পরিক্রমার যা যে সুষ্ঠু ফল সেটি আপনার লাভ করুন। দেখে দুঃখ হয় যে কোথাও পরিক্রমা করবার জন্য দেশ বিদেশ থেকে আসলাম, এখানে সামান্য সুযোগ ছেড়ে দিয়ে আর চলতে চলো, এইসবগুলি করবেন না, যাতে পরিক্রমার সুষ্ঠু ফল আমরা লাভ করতে পারি। চৈতন্য মহাপ্রভু দেখুন যে আমার জন্য পিপাসা লেগে আছে গরম একেবারেতে, তথাপি এরা হেঁটে হেঁটে যাচ্ছে, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অকাতর ভারতে আপনাদের উপরে কৃপা আবর্ষণ করবে। গৌর প্রেমা Oh, do not go down.
বক্তব্য রাখবার মতো শক্তি আমার নাই। এই স্থানের যিনি অধিকর্তা তার জন্য তার চরণে আমার একান্ত প্রার্থনা নিবেদন। যিনি অন্তর্জানিতে আমার সমস্ত দুর্বলতা অযোগ্যতা জানেন, সেগুলিকে বিচার করে তার তত্ত্ব এবং তার ইচ্ছা অনুসারে আমাকে নিয়োজিত করুন, এই আমার এখানে বক্তব্য। আমি কিছু বলবার অধিকার রাখি না, কন্যা আমি সৌভাগ্য ভরণ প্রকাশ হয়েছ। আপনারা আমাকে খাঁদতে দেখে মনে করছেন যে আমি প্রেমে কাঁদছি, আমি কত বড় ভক্ত আপনাদের নিকট বিজ্ঞাপন দিচ্ছি, আমার এই প্রবৃত্তি তিনি ধ্বংস করুন, এই আমার প্রার্থনা। আমি যে দিনহীন সেটা তিনি আমার বুঝিয়ে দিন, এটি তার চরণে আমার প্রার্থনা। আমি ভক্তবানকে এখানে উল্লাস ভরে প্রেমে নৃত্য করতে দেখছি, কিন্তু আমার চোখে সেটা প্রেমে নৃত্য হচ্ছে বলে মনে হচ্ছে না, এই আমার কত বড় দুর্ভাগ্য। তারা প্রেমে নৃত্য করছেন, কিন্তু এত আমি পরাণ ভক্তি রাজ্যে যে সেটাকে মনে করছি এই বৈধি ভক্তির সাধন, এটা প্রেম ভক্তি নয়। সুতরাং বৈধি ভক্তির দ্বারা প্রেম ভক্তি লাভ হবে এই প্রকার আশা, এটা কি সঙ্গত? আমার কাছে এই সংশয় এখনো পর্যন্ত বিবেচিত হচ্ছে না। তিনি কৃপা করুন যার যারা আমাদের সেই প্রকার সংশয় বিবেচিত হয়ে আমরা সত্য সত্যই যে ভক্তির দ্বারা পরাভক্তি প্রেম ভক্তি লাভ হয় সেই রকম অবস্থা লাভ করতে পারি। শাস্ত্রে শ্রী বিগ্রহের সামনে এই প্রকার নিত্য ক্ষেত্রে আমাদের বলেছেন, আমরাও বলছি গোল প্রেমে হরি হরি বলো, বাহু তুলে হরি হরি বলো। প্রেম ভক্তিতে আমাদের এটা করা হলো সত্যটা কোনখানে নিহিত সেটি আমাদের জানা প্রয়োজন, উপলব্ধি করা প্রয়োজন। বাড়ছি এই প্রকার অনুষ্ঠান কোটি জন্ম আমরা যদি করি শ্রবণ কীর্তন, তার দ্বারা তো আমরা প্রেম ভক্তি লাভ করতে পারবো না। সুতরাং সেই যে আমাদের কোথায় অজ্ঞতা, কিরূপ ভাবে এই বাহু তুলতে হবে, কিরূপ ভাবে নিত্য কীর্তন করতে হবে, এইগুলি যদি আমরা বিচার না করে কেবল বাহ্যিক অনুষ্ঠানে করি তাহলে আমাদের সহজিয়া বৃত্তি বলে সেটা শাস্ত্রী বলেছে, সহজিয়া বৃত্তির দ্বারা কখনো ভগবানকে পাওয়া যাবে না, সেটা পরিত্যাজ্য গুরুবর্গের এবং এই মহাপুরুষের এই প্রকার নির্দেশ। সুতরাং বাস্তব কি করে সেই বৃত্তিটি সহজিয়া বৃত্তি না হয়ে প্রেম ভক্তির দিকে আমাদের অগ্রসর করে দেয় সেটি তিনি আমাদের বুঝিয়ে দেবেন, সেইটির প্রতি আমাদের আসক্ত করবেন এবং সেই প্রকার তিনি কৃপা বিতরণ করুন, এই আমার প্রার্থনা। চাষি চরণে আমি আর বেশি আপনাদের অমূল্য সময় নষ্ট করব না। পঞ্চা পঞ্চা
জ্ঞানঞ্জন সদাকৃতাঙ্গেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দনামিনি গৌরশক্তি স্বরূপায় রূপানুপকারায় বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।
नमो महापतन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्यम ने गौरक्षिते।
हमरा जे स्थाने ते उपस्थित हुई छी এই হচ্ছে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের ভজন স্থলী এবং সমাধি স্থলী। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পরিকর, আবার তাকে গদাধর প্রভু প্রকাশ বিগ্রহ বলা হয়েছে। কৃষ্ণলীলা তিনি নিজেই পরিচয় দিয়েছেন কমল মঞ্জরি। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর পূর্বে পুরী ধামেতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইত্যাদি কাজ করতেন এবং পুরী মন্দিরে তিনি ঋষিবর ছিলেন। মহাপ্রতাপশালী মহাপ্রভাবশালী ব্যক্তি তিনি ছিলেন। তিনি অধ্যয়ন কালেতেই প্রেম প্রদীপ প্রভৃতি গ্রন্থ লিখেছিলেন। তারে লিখিত জৈব ধর্ম ইত্যাদি গ্রন্থ আর যোগ সমগ্র জগৎ ওই জৈব ধর্মকে অবলম্বন করে দিয়ে প্রারম্ভিক ভজন মার্গ থেকে আরম্ভ করে শেষ ভজন রাজ্যের চরম অবধি পর্যন্ত সেই ভক্তি বিনোদ ঠাকুর তার মধ্যে তিনি দিয়েছেন। এই স্থানেতে শ্রী ভক্তি বিনোদ ঠাকুর তিনি অসপ্রাপ্ত হয়ে এই স্থানেতে তিনি আসেন। তখন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল কোথায় এইটি লোক ঠিক করতে পারত না। কুলিয়ান দ্বীপকে কেউ কেউ বলত যে ওই হচ্ছে জন্মস্থান এবং সেইখানে বাবাজিরা ইত্যাদি বহু বলত যে ওইখানে শিবাসঙ্গম, সেইখানে মহাপ্রভুর জন্মভিটা, সেইখানে চান্দকাজী সমাধি ইত্যাদি এইসব নানা প্রকারে উদ্ভাবন করে নতুন ওইটাকে মহাপ্রভুর জন্মস্থান তারা বলে নির্ধারিত করতেন। চৈতন্য মহাপ্রভুর নিত্য পরিকর শিল ভক্তি বিনোদ ঠাকুর জীবনের এই সন্দেহ দূর করবার জন্য এইখানে তিনি এসে ভজন করতেন। রাত্রিকালেতে তিনি এইখানে উপরেতে ভজন করতে করতে তিনি দেখেন পূর্ব দিকে যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্য ভিটা সেইখানে দেখলেন একটি নারকেল গাছ আছে, সেখানে একটা দিব্য জ্যোতি প্রকাশ করল। তিনি তৎক্ষণাৎ ওখান থেকে উঠে তাহাকে প্রণাম করলেন। পরদিনে তিনি নদীতে যান অনুসন্ধান করেন চৈতন্য মহাপ্রভুর জন্য ভিটা কোথায়, কেউ বলতে পারে না। শেষ পর্যন্ত তিনি জগন্নাথ দাস বাবাজী মহারাজকে আহ্বান করেন এবং এইখানে তিনি আবার দেখেন কি পররাত্রিতে অর্ধরাত্রি সময় ভজন করতে এইখানে থেকে তিনি দেখেন যে ওখানে দিব্য জ্যোতি আর সেইখানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গদাধর পণ্ডিত শ্রীবাস আদি ভক্তগণ স্বরূপ দামোদর আর রামানন্দ প্রভু যাবতীয় সমাজ পরিকরগণ একেবারে উদণ্ড ভাবতে নিত্য এবং কীর্তন তারা করছেন গৌ প্রণাম। তিনি এই দিব্য ভাব দেখে তিনি অত্যন্ত আহ্লাদিত হলেন এবং পরের দিনেতে সেইখানে তিনি হেঁটে ওই সিধে স্থানতে তিনি চললেন যেখানে দিব্য জ্যোতি তিনি দর্শন করেছিলেন এবং সেইখানে তিনি দেখেন যে সে একটি নারকেল গাছ আছে, বলে যে তাহলে তো সেই স্থান। সেইখানে তিনি যে দেখেন বিরাট এই বৃন্দা দেবীর বন, চারিদিকে মুসলমানরা সেখানে চাষ করছে, স্থানের নাম মায়াপুর পাল্টে দিয়ে মিয়াপুর করে দিয়েছে। যেরকম হয় অযোধ্যা ইত্যাদিতে অযোধ্যার নাম দিয়ে দিল ফায়জাবাদ, বৃন্দাবনের নাম দিয়ে দিল মমিনাবাদ, মথুরার নাম ওই রকম হয়তো ফকিরাবাদ, এলাহাবাদ যেখানে প্রয়াগকে বলে ইল্লাহাবাদ, সমস্ত আমাদের সংস্কৃতি একবার চৌপট করে দিয়ে একেবারে সত্যানাশ করল সব মুসলমানরা। সেই সময় এখানে তারা তার নাম দিয়ে দিল মিয়াপুর, নাম ছিল মায়াপুর। বুঝবার উপায় নাই, সেখানে দেখেন যে সে একটা বিরাট তুলসী কানন আছে। তিনি বললেন মুসলমানদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই তোমরা তো সর্বত্র চাষ করছো, এখানে চাষ করলে না কেন, এখানে বৃন্দাদেবী কেন রেখেছ? তো আমরা অনেক চেষ্টা করেছি যে উখড়ে দিয়ে তাকে ফেলে দিই আর নানা প্রকার তাকে ফেলবার প্রতি বছর চেষ্টা করি, আর দেখি দ্বিগুণিত ভাবেতে সেইখানে তুলসী দেবী আরো প্রবল ভাবেতে ওখানে প্রকাশিত হয়ে যান। তিনি তখন বুঝলেন যে সে এই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থল, তাই তিনি ওখান থেকে ফিরে এসে নির্ধারিত করে দিয়ে আর তারপরে দেখলেন যে সে আমি বললে তো হবে না, এই জন্য তিনি জগন্নাথ দাস বাবাজী মহারাজ তার কাছে গেলেন, বলেন যে আপনাকে চলতে হবে, আপনি সিদ্ধ মহাপুরুষ, আপনি দেখান যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কোথায় বিচার। আমি একটা মনে মনেতে ওখানে গিয়ে একটু দেখেছি স্থান, আমার মনে যে ওইটি মায়াপুর। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যিনি 144 বছর বয়স, চোখের পাতা তিনি উপরে নিয়ে বেঁধে দিয়ে রাখেন, তিনি দেখতে পান নাই, চলতে পান নাই, তার সেবক তাকে ঝুড়িতে করে দিয়ে আর তাকে মাথাতে নিয়ে ওইখানে সে স্থান নিয়ে। ছিল ভক্তি গুণ ঠাকুর কলিকাতা থেকে বড় বড় অফিসার, তারপরে যুগান্ত ইত্যাদি আমৃত বাজার পত্রিকার সম্পাদক, তখন ছিলেন শিশির ঘোষ ইত্যাদি, যিনি অমায়ী মাই চরিত্র ইত্যাদি সবগুলি বর্ণন করে লিখেছেন উনি। আর ওই ডিপার্টমেন্টে বড় বড় সারা ভক্তি বিনোদ ঠাকুরের তারা অনুগত ছিলেন, তারা সব এখানে আসে, বাংলাদেশের যত বড় বড় লোক ছিল তখন সকলকে নিয়ে আসে ওখানে স্থানেতে নিয়ে গেলেন। জগন্নাথ দাস মহারাজ ওইখানেতে যখন ভিটাতে উপস্থিত হন, তখন বিরাট ভাবতে কীর্তন হচ্ছিলেন, উনি ঝুড়ি থেকে নেবে একেবারে 5-7-6-8 লাখ দিয়ে, আমার গৌরের জন্মস্থান এই বলে তিনি একেবারে লম্ফ দিয়ে কীর্তন করবেন, গৌর প্রণাম। তখন যে নির্ধারিত হলো ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে, ইন্ডিয়ান লাইব্রেরি থেকে এখানকার তখনকার মানচিত্র আনা হলো। গঙ্গা নদী তখন কখনো ওই দিকে কখনো এই দিকে, এই জন্য এই পারের লোক সব ওই গুণে চলে গিয়েছে, আর তারা ওই নদীর কুলিয়া ধানকে অপরাধ ভাঞ্জন পাঠকে তারা বলতে লাগলেন যে এই মায়াপুর ভক্তি বিনোদ ঠাকুর এবং এই সব মহাপুরুষ ওখানে গিয়ে তিনি বললেন যে না, এই হচ্ছে মিয়াপুর না, এটা হচ্ছে মায়াপুর, এইখানে চন্দ্রশেখর ভবন, এইখানে শচী মায়ের ভবন, জগন্নাথ ভবন, এইখানে চৈতন্য মহাপ্রভু, এই নিমতাল গাছাতে নিমতালের নিম গাছের তলাতে মহাপ্রভুর জন্ম। পরবর্তীকালে সেখানে খোদাই হলো, দেখা যেছে ওইখানে চতুর্ভুজ মূর্তি, যেখানে আছে শচী আর জগন্নাথ মিশ্র, তাহার যে পূজা করতেন সেই বিগ্রহ, সেখান থেকে মন্দির, এই যে বর্তমান তাকে খোলা কালে এই সবগুলি বার হলো। পরবর্তীকালে ভক্তি বিনোদ ঠাকুর ওই ইন্ডিয়ান লাইব্রেরি থেকে সমস্ত গুলি বই নিয়ে এসে মানচিত্র নিয়ে পরে স্থাপন করলেন যে চৈতন্য মহাপ্রভুর এই হচ্ছে জন্মভিটা। আর ওইখান থেকে তখন আরম্ভ হলো, ভক্তি বিনোদ ঠাকুর ওইখানকার কিছু জমিদারি কিনে নিলেন, আর তাহার সুপুত্রকে আবার তাহার শিষ্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে ওইখানে কিছু জমি কিনে দিয়ে ওইখানে একটা ছোট আটচালা একটা ঘর করলেন, আর সেইখানে গৌর নিত্যানন্দ প্রভু, তারপরে এক প্রকোষ্ঠেতে লক্ষ্মীপ্রিয়া, গৌর চন্দ্র আর বিষ্ণুপ্রিয়া ইত্যাদিকে তিনি স্থাপন করলেন, আর ওইখানে থেকে তিনি প্রচার আরম্ভ করলেন। তখন জগতেতে প্রচারিত হলে যে না, চৈতন্য মহাপ্রভু এইটি ধাম, এইটি স্থান, এখনো মায়াপুরে বহু সে লোক এইদিকে দুইকে তাহারে পরে, তারা ঈর্ষাবশ পরায়ণ হয়ে তারা ওই পারেতে প্রাচীন মায়াপুর কেকড়া মাঠকে তারা বলে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এইটি হচ্ছে মহা চৈতন্য মহাপ্রভুর স্থান, যেখানে শিল ভক্তি বিনোদ ঠাকুর জগন্নাথ দাস বাবাজী মহারাজ ইত্যাদি স্থাপন করেছেন। এই হচ্ছে নিত্য সিদ্ধ মহাযোগ পীঠ, এইটা হচ্ছে বৃন্দাবনে যে যোগপীঠ হচ্ছে বংশীবট, আর এইখানে যোগপীঠ হচ্ছে এইটি স্থান, ওখানে যে আছে বংশীবটের রাসস্থলী, এখানে যে কীর্তন সংকীর্তনের রাসস্থলী হচ্ছে শিবাসঙ্গম, সেইখানে তে আছে চান্দ কাজী সমাধি, ওখানে আছে আরো আরো বল্লাল দেঘি ইত্যাদি তাহার প্রমাণ আছে। এই জন্য সমস্ত প্রমাণ দ্বারা যখন বিচার করে আমাদের আচার্যগণ ছিল ভক্তি বিনোদ ঠাকুর ছিল প্রভুপাদ মদীয় গুরুপাদ পদ্মে ইত্যাদি স্থাপন করেছেন যে ওই হচ্ছে না, অতএব আপনারা সকলে বিশ্বাস রাখবেন, সন্দেহ কোন বিষয়ে করবেন না। এখনই আমরা শুনে আসলাম গোদ্রুম দ্বীপেতে ওই পাঠের সময় পর্যটক মহারাজ আমাদের পাঠ করে বলছিলেন, সন্দেহাত্মা বিনশ্যতি, চৈতন্য মহাপ্রভু তাহার পরিকল্পনা যা বলেছে একটি সন্দেহ করবেন না, আমি বুঝতে পারি না, আমি না বুঝতে পারি, বলছেন যে সে চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে এই সুরভি কুঞ্জেতে যদি কেউ হা ক্রন্দন করতে করতে হা গৌর হা নিত্যানন্দ প্রভু বলে যদি ক্রন্দন করে দিয়ে আর এইখানে হা গৌর বলে, তাহার নিশ্চিত রূপে কৃষ্ণ প্রেম হবে, কোন সন্দেহ নেই, বিশ্ব ব্রহ্মাণ্ড পাল্টে যেতে পারে, ব্রহ্মা তার কথা মিথ্যা হতে পারে, কিন্তু এই সমস্ত কথা যে চৈতন্য মহাপ্রভু নিত্য ধাম, তার ধুলি লাগলে আর চৈতন্য মহাপ্রভু হা গৌর বলে বলবে তার কৃষ্ণ প্রেম হবে না, এটা অসম্ভব কথা। এইরকম হয়ে সন্দেহ আত্মা বিনষ্ট, তাদের কোন সন্দেহ যদি থাকে তাদের কোনদিন কৃষ্ণ ভক্তি হবে না। এই জন্য আপনার খুব বিশ্বাসের সঙ্গে এইখানে থেকে এই সবগুলি শ্রবণ করবেন। আচ্ছা এখানে যারা এসেছে আমি নিশ্চিত মনে করবেন আপনারা নিশ্চিত কোনো না কোনো দিন অল্প কালেতেই আপনাদের কৃষ্ণ প্রেম অবশ্যই হবে। এই স্থানে তো শিল ভক্তি বিনোদ ঠাকুর ভজন করতেন, তারপরে তাহার এখানে তাহার সমাধি। আমাদের গুরু মহারাজকে একবার প্রভুপাদ বলেছিলেন, দেখ তোমরা আমার অত লোক আছো, আর এখানে ললিতা বাবু তার ছোট ভাই কি বড় ভাই, তিনি এখানে দখল করে রেখেছেন ভক্তি বিনোদ ঠাকুরের স্থান, তো তোমরা একটু দখল করতে পারো না? তখন গুরুদেব বললেন, যে আচ্ছা আপনাদের যে আদেশ হবে আমি সেটি পালন করব। তিনি কি করলেন, একটা লোক এখানে পাঠিয়ে দিলেন ললিতা বাবু এইখানে থাকতেন আর তার সেবা পূজা করতেন। গুরু মহারাজ লোক পাঠিয়ে দিয়েছে আজকে অন্তত 50 জন লাঠিয়াল নিয়ে, এই কে
বিনোদ
আসছে এখানে থেকে, আর আপনার রাজ্য রক্ষা নাই, যদি রক্ষা চান এখান থেকে স্থান থেকে পালিয়ে যান, এতে এসে মহা বিভ্রাট অবস্থা হবে। ওখান থেকে 10-20 ব্রহ্মচারী জন আর ওই সব লাঠিয়াল নিয়ে আর ওইখানে লাঠি মধ্যে লাঠি দিয়ে আর একবার তার পাইতে লাগবে সব, যে এখনই ধরো এখনই ধরো। এই দেখে তিনি ললিতা বাবু এখান থেকে পালায়ন করেন, আর সহজে দেখেন যে এখানে কোনো লোক নাই, দখল হয়ে গেল। প্রভুপাদকে বলা হলো যে সেই মঠ দখল করা হলো। এইরকম হয়তো চৈতন্য মঠ, সেখানে মিয়াদের সকলি আল্লাহদের ওখানেই ছিল ছিলেন। গুরু মহারাজ এই জন্য মায়াপুরে না গিয়ে প্রথম দিনে তিনি এই স্থানে আসতেন। কেন আসতেন? ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন যে সে যেতে হবে ওইখানে, আগে ওইখান থেকে পরিক্রমা করতে হবে। ঠিক আছে, ওইটা দেখলেন যে সে এই স্থানকে মহাত্ম ধামকে প্রকাশ করেছিলেন শিল ভক্তি বিনোদ ঠাকুর। আর এই হচ্ছে কীর্তনাখ্যা দ্বীপ, অতএব আমি প্রথমে কীর্তনাখ্যা মাধ্যমে এই ধাম প্রকাশ হচ্ছিল ভক্তি বিনোদ ঠাকুর পাদ পদ্মে আমি যাব, তার পাদে প্রণত হয়ে আবার নৃসিংহদেবের কৃপা ভিক্ষা করে দিয়ে তারপরে সুষ্ঠু ভাবে আমরা সমস্ত পরিক্রমা করব। এই জন্য তিনি এই পরিক্রমা পদ্ধতি তিনি প্রারম্ভ করলেন। এটা কোন সিদ্ধান্ত বিরুদ্ধ না, বাকি সব দিকে দৃষ্টি বিচার করলে আমার মনে হয় যে সে এই পদ্ধতিটাই যে গুরু মহারাজ করে দিয়েছেন, এইটি সুন্দর সুষ্ঠ এবং নির্বিঘ্ন ভাবতে এই জন্য এইগুলি হয়ে যায়। আমাদের অতদিন পরিক্রমা হয়েছে, কোনোদিন নৃসিংহদেবের আর এই ভক্তি বিনোদ ঠাকুরের কৃপাতে কোন রকমের বিঘ্ন হয়নি। আর একটি স্থান এখানে আছে বিশেষ, শিল গৌরকুশ দাস গোবাজী মহারাজের এইখানে ভক্তি বিনোদ ঠাকুর কাছে তিনি এই পরম তিনি স্মরণ করবার জন্য হরি কথা তিনি আসতেন। তিনি একান্তে তিনি ভজন করতেন যদিও, কিন্তু এইখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, বিমলানন্দ সরস্বতী, বিমলা প্রসাদ সরস্বতী, এইখানে তিনি এসে ভক্তি বিনোদ ঠাকুরের আশ্রমে বলেন যে আমি যদি শিষ্য হই তাহলে গৌরকুশ দাস বাবাজী মহারাজকে আমার গুরু করব। চন্দ্রায়ণ ব্রত করেন, ইনি বলেন যে তাহারই শিষ্য, আর তিনি বলেন যে আমি কেউকে শিষ্য করি না, আমি কেউকে জগতে শিষ্য করবো না, আমি শিষ্য হতে পারিনি। ভক্তি বিনোদ ঠাকুর ইচ্ছা যে সে ইনারি শিষ্য হোক, প্রভুপাদ বলেন যে তাহলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব। উনি বলেন যে তুমি বড় বিদ্বানের ছেলের তুমি বড় বিদ্বান, ভক্তি বিনোদ ঠাকুর তোমার পিতা, তোমার বংশের সেই রকম গৌরব, আর তুমি মহাবিদ্বান, অল্প বয়সে তো তোমার নাম হয়েছে সরস্বতী,
সিদ্ধান্ত
সরস্বতী, তুমি ইংরেজি হিন্দি বাংলা সব সংস্কৃতি ইত্যাদি জানো, আর আকাশের তারা আর বালি তুমি গিনতে পারো, আমি এইরকম লোকের শিষ্য করবো? প্রভুপাদ নিজে আত্মচরিতে লিখেছেন যে আমাকে দাম্ভিক জ্ঞানে বোধ হয় তিনি প্রত্যাখ্যান করছেন, যেরকম লোকনাথ দাস গোস্বামী প্রত্যাখ্যান করেছিলেন নরোত্তম ঠাকুরকে। প্রভুপাদ বললেন, শ্রী ভক্তি বিনোদ ঠাকুর বললেন এই ছেলেটি মারা যাবে, আপনি কৃপা করতে পারেন না? তখন তাহার প্রার্থনা শুনে দিয়ে তারপরে শুনে এই স্থানেতে তাহাকে দীক্ষা ইত্যাদি প্রদান করেন। পরবর্তীকালে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মায়াপুরে তিনি সন্ন্যাস গ্রহণ করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি বিদেশে দেশে সর্বত্র তিনি প্রচার করেছেন। এই স্থান হচ্ছে শিল ভক্তি বিনোদ ঠাকুরের, আমরা তাহার নিকটে এসেছি তার কাছে কৃপা প্রার্থনা করি যে আমাদের যাবতীয় সমস্ত সন্দেহ দূর করে দিয়ে চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে একান্তিক আমাদের ভক্তি প্রদান করুন। বলা হয়েছে যে সে এইখানে নদীপের এই যে মায়াপুর, মায়াপুরের ওই ঘাট আছে নাগরিয়া ঘাট, নদীতে যেখানে জগন্নাথ ঘাট ইত্যাদি স্নান করতেন, ওইখানে যদি কেউ ডুবে তাহলে নামবে কোথায়? একবারে বৃন্দাবনেতে, ওই যেখানে রাসমন্ডল বংশীবট
ওইখানেতে এখানে ডুবে আর যাবে ওখানেতে বৃন্দাবন ধামের কোন বিশেষ কিছু তফাত নাই, বৈশিষ্ট্য আছে এই ধামের যে এইখানে অপরাধীও মহা হয়। এবার গৌরচন্দ্র গৌর নিত্যানন্দ বলে নাহি এসব বিচার, প্রেম নাম লইয়া প্রেম দেন, এই সমস্ত কথাতে সম্পূর্ণ রূপে বিশ্বাস করে আর এই ধামে পরিক্রমা করবেন, ধামে ধুলি নিকটে প্রার্থনা করবেন। তিনি চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু আর শিল ভক্তি বিনোদ ঠাকুর আমাদের উপরে কৃপা করুন, আপনাদের সকলের প্রতি কৃপা বর্ষণ করুন, যে ধামের আমরা এই সমস্ত গুলি বুঝতে পারি, অসন্দেহ যাতে আমাদের দূর হয়ে যাক, আর চৈতন্য মহাপ্রভু প্রেমিত আমরা উদ্ভাসিত হতে পারি। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করি। গৌর প্রণাম।
দেখুন এত কষ্ট কষ্ট বলে মনে হচ্ছে না এই আপনার এইসব ভাষণের প্রভাবে।
আপনাকে একলা ছেড়ে দিয়ে আর সব আমার দলে আসছে। আরে গাড়ি কই
বাসটি বুঝছেন, সংখ্যার দ্বারা সংখ্যার দ্বারা নির্দিষ্ট হবে না, সংখ্যা কমের দ্বারাই নির্দিষ্ট হবে না।
এটা গৌধাম, এখানে নিয়ম নিয়ম নীতি চলবে না এই গৌধামে। হ্যাঁ বিধিটাকে উঠারে ফেলে দিতে, এটা গৌধাম। একবার গৌর বললে সব
গৌর প্রমাণ।
দেখেছেন
আপনার পিছনে তো আছি
গোপীশ্বর মহাদেব দর্শন করুন।
এমন কথা উজিনী গোপি বলবে না থাকলে খুবই ভালো।
কালকে আমার অনেক ছিল কিছু বলবার, কিন্তু আমার ভাবটাই সব নষ্ট হয়ে গেল।
উনি বলতেন যে সেনাই সেনাই কোলাকুলি হলো, এরকম তো কিছু বুঝলাম না। আপনি বল যে একটুখানি করলেন মাঝে মাঝে একটু বলো, উনিও করেছেন।
ভক্তিবিনোদ ঠাকুরের হরিহর ক্ষেত্রে এইসবগুলি লেখা আছে,
কি লেখা আছে, কার কার বিগ্রহ
এইসবগুলি না, হরিহর ক্ষেত্র
কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি ছিল এইখানে,
তাহলে হতে পারে
তার এটা সেবিত বিগ্রহ, এই হলো তার সেই তাদেরই পুরোহিত বসে আছে, তাদের বংশের পরম্পরা এখনো পর্যন্ত চলে আসছে আনব্রেক।
কোন কৃষ্ণচন্দ্র রায় মহারাজ?
কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন, তারই এই সমস্ত মন্দির আদি ছিল, তারা এই মন্দিরের সেবায় ছিলেন, তার এইখানে বাড়ি ছিল, তারপরে এখান থেকে
কৃষ্ণনগর।
কি মজুমদার একজন বললো রোদের দিকে বসলে ভালো হয়,
মাছি
মাতা
সারে সারে সার প্রজন্ম পুনারা চন্দ্রায় রাধিকায় তদা কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায়
আমরা যে স্থানেতে উপস্থিত হয়েছি এই স্থানের নাম হচ্ছে
ক্ষেত্র।
যত রকমের তত্ত্ব আছে, কৃষ্ণ তত্ত্ব, জীব তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, ভগবত তত্ত্ব ইত্যাদি, সব থেকে জটিল তত্ত্ব হচ্ছে এই শঙ্কর তত্ত্ব। অনেকে এর মধ্যে ভুল করে দেয়, শঙ্করকে হয়তো জীবের কোটিতে ফেলে দেয় অথবা তাহাকে একেবারে ভগবত কোটিতে ফেলে দেয়, নির্ণয় কেউ করতে পারে না। আবার কেউ শিবকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান করেন, এই ঈশ্বর জ্ঞান করেছিল রাবণ, ঈশ্বর জ্ঞান কি করেছিল কংস, জরাসন্ধ, দুর্যোধন ইত্যাদি, তাহার ফলেতে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে তাকে পূজা করলে তাদের ধ্বংস হয়েছিল। এই জন্য অনেকে তাহার সেবা পূজা করে আবার তাদের ধ্বংস হয়ে যায়। ভস্মাসুর তাহারই পূজা করেছিল, আবার তারও ধ্বংস হয়ে গেল। অতএব খুব সাবধানে শঙ্করের তত্ত্ব জেনে তাহার আরাধনা করা উচিত।